বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ধরনীর বেহেশত মসজিদ,
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
মসজিদ হচ্ছে সমাজের নানা শ্রেণীর মানুষের মিলনস্থল। জামায়াতের সঙ্গে ফরজ নামাজ আদায়ের জন্য তারা এখানে সমবেত হন। এখানে মুসল্লিরা পরস্পরের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন বলে মসজিদ কখনো কখনো রাজনৈতিক তৎপরতা চালানোর কেন্দ্রেও পরিণত হয়। আজকের আসরের প্রথম অংশে আমরা মসজিদের রাজনৈতিক ব্যবহার নিয়ে আলোচনা করব, আর শেষাংশে ইরানের ধর্মীয় নগরী কোমের আজাম মসজিদকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত সেখানে দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো দূরত্ব থাকা উচিত নয়। সেখানে সাধারণ মানুষ সরকারের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ এবং এ ব্যাপারে নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন। সে সঙ্গে তারা নিজেদের সুচিন্তিত মতামত ও প্রস্তাব তুলে ধরে ইসলামী শাসন ব্যবস্থাকে রাষ্ট্র পরিচালনায় সহায়তা করতে পারেন। মদিনায় নব্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইসলামের রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি তাদেরকে শাসন ব্যবস্থায় অংশগ্রহণের উদ্যোগ নেন। আগে থেকেই মসজিদ ছিল মুসলমানদের মিলন মেলা। রাসুলে খোদা এই মসজিদকে রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক তৎপরতার কেন্দ্রে পরিণত করেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন, পরবর্তী সময়েও মসজিদের এই ভূমিকা প্রচলিত ছিল এবং তৎকালীন বেশিরভাগ রাজনৈতিক তৎপরতা মসজিদেই সম্পন্ন হতো। নতুন খলিফার নাম ঘোষণা, তার সঙ্গে জনগণের বাইআত বা আনুগত্যের শপথ, বিভিন্ন এলাকার গভর্নর সহ অন্যান্য কর্মকর্তার নিয়োগ বা বরখাস্ত, উপদেষ্টাদের বৈঠক, মুসলমানদেরকে জিহাদে যেতে উদ্বুদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো মসজিদেই সম্পন্ন করা হতো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে আব্বাসীয়দের শাসনামলের গোড়ার দিক পর্যন্ত মসজিদ মুসলিম বিশ্বের সব রাজনৈতিক তৎপরতার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে।
মদিনায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকেই রাসূলে আকরাম সব রাজনৈতিক কার্যক্রম মসজিদে বসে পরিচালনা করতেন। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিনিধিদেরকে তিনি মসজিদে স্বাগত জানাতেন এবং এখানে বসেই তাদের সঙ্গে আলোচনায় মিলিত হতেন। এসব বৈঠকে ইসলামকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এই ধর্মের নীতিমালা বিদেশি প্রতিনিধিদের বুঝিয়ে দিতেন আল্লাহর রাসূল। মসজিদ নব্বীর যে স্তম্ভের পাশে বসে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করতেন, সেই স্তম্ভের নাম দেওয়া হয়েছিল ইস্তাওয়ানাতুল উফুদ বা প্রতিনিধিদের স্তম্ভ।
পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের প্রসার ঘটার পর মসজিদ ছিল ইসলামী শাসন ব্যবস্থার প্রতীক। মুসলমানরা নতুন নতুন এলাকা বিজয়ের পর সবার আগে সেখানে মসজিদ নির্মাণ করতেন। এর মধ্যে সবচেয়ে বড় ও প্রধান মসজিদটি নির্মাণ করা হতো শহরের শাসক বা গভর্নরের বাসভবনের পাশে। শাসকের আবাসিক দপ্তরকে তখন বলা হতো দারুল ইমারা। কোনো কোনো শহরে দারুল ইমারা ও মসজিদ এত কাছাকাছি নির্মাণ করা হতো যে দুটি ভবনকে আলাদা করাই কঠিন হয়ে যেত। সবার মাঝে সে সময় এই ধারণা প্রচলিত ছিল যে শাসকের হাতেই রয়েছে সব রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব। প্রকৃতপক্ষে ইসলামী শিক্ষার চেতনাও ঠিক তাই। ইসলামে ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নেই। মুসলিম শাসক রাষ্ট্র পরিচালনার পাশাপাশি ধর্মীয় নেতার দায়িত্বও পালন করতেন এবং ওই দুটি কাজই পরিচালিত হতো ধর্ম ও রাজনীতির মিলন কেন্দ্র এই মসজিদে বসে। মসজিদের সঙ্গে রাজনীতির গভীর সম্পর্কের আরেকটি উদাহরণ হচ্ছে ইসলামী শাসনের যুগে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার শহরের কেন্দ্রীয় মসজিদে সংরক্ষিত থাকত।
শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা আপনাদেরকে ইরানের ধর্মীয় নগরী কোমের আজাম মসজিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই মসজিদ পবিত্র নগরী কোমের অন্যতম বৃহৎ ও একটি ঐতিহাসিক স্থাপনা। এখানে হাজার হাজার মুসল্লি ও জিয়ারতকারী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। 1374 হিজরি মোতাবেক 1954 সালে তৎকালীন প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ বুরুজেরদির উদ্যোগে হজরত মাসুমা সালামুল্লাহি আলাইহার মাজারের পাশে মসজিদটি নির্মিত হয়। আয়তনের বিশাল হওয়ার এর নাম দেওয়া হয়েছে বড় মসজিদ বা মসজিদে আজাম।
মসজিদটি স্থাপনের পর এখানে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটে। এর একটি হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই 1964 সালে তাঁর শাহ বিরোধী বিখ্যাত ভাষণটি এই মসজিদে বসে দিয়েছিলেন। কোমের বিশ্বখ্যাত মাদ্রাসা হৌজে এলমিয়ের অনেক ক্লাস এই মসজিদে অনুষ্ঠিত হয়। আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি, আয়াতুল্লাহিল উজমা মাকারিম সিরাজি, আয়াতুল্লাহিল উজমা সুবাহানি, আয়াতুল্লাহিল উজমা জাঞ্জানি, আয়াতুল্লাহিল উজমা নুরি হামেদানি, আয়াতুল্লাহিল উজমা জাওয়াদি আমুলি ও আয়াতুল্লাহ আলাবির মতো প্রখ্যাত আলেমগণ প্রতিদিন এখানে ক্লাস নেন। প্রতিবছর এই মসজিদে এতেকাফে বসেন শত শত মুসল্লি।
মাশাদ শহরে ইমাম রেজা আল ইসলামের মাজার সংলগ্ন গহরসাদ মসজিদ নিয়ে আমরা গত কয়েকটি আসরে আলোচনা করেছি। এই মসজিদ দেখে কোমে হজরত মাসুমার মাজারের পাশে আজাম মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নেন মরহুম আয়াতুল্লাহিল ওজমা হোসেইন বুরুজেরদি। এছাড়া দূরদৃষ্টি সম্পন্ন এই আলেম দিন হৌজে এলমিয়ে কোমের ক্লাস অনুষ্ঠানের জন্য বিশাল একটি স্থানের কথা মাথায় রেখেছিলেন, কারণ তিনি জানতেন সে সময়কার মাদ্রাসা ভবনগুলোতে দেশি বিদেশ থেকে আগত হাজার হাজার তালেবুল এলমদের স্থান সংকুলান হবে না। কাজেই মাজারের পাশে একটি বড় মসজিদ স্থাপন করলে একসঙ্গে এই সবগুলো প্রয়োজন মেটানো সম্ভব হবে। এই মসজিদ নির্মাণের খরচের একাংশ আয়াতুল্লাহ বুরুজেরদি নিজেই বহন করেন, বাকি অর্থ আসে জনগণের সাহায্য থেকে।
কোমের আজাম মসজিদের আয়তন 12,000 বর্গমিটার এবং এটি এই নগরীর সবচেয়ে বড় ও সর্বোৎকৃষ্ট ধর্মীয় স্থাপনা। তৎকালীন ইরানের শ্রেষ্ঠ প্রকৌশলী হাজি হোসেন লোর জাদের তত্ত্বাবধানে মসজিদটি নির্মিত হয়। তিনি প্রাচীন নির্মাণশৈলী ব্যবহার করে ইট সুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করেন, যাতে অন্তত কয়েক শতাব্দী পর্যন্ত ভবনটি টিকে থাকে। ইসলামী রীতিতে নির্মিত মসজিদটিতে রয়েছে একটি বিশাল গম্বুজ। এই গম্বুজের আয়তন 30 বর্গমিটার। মসজিদের ছাদ থেকে এর উচ্চতা 15 মিটার এবং ভূমি থেকে এটি 35 মিটার উঁচুতে অবস্থিত। মসজিদটির উত্তর পার্শ্বে একটি ছোট টাওয়ার স্থাপন করা হয়েছে, যাতে রয়েছে একটি বিশাল ঘড়ি। ঘড়িটি চারদিক থেকেই দৃশ্যমান। মসজিদে নামাজ আদায়ের জন্য বিশাল আকার অনেকগুলো কক্ষ রয়েছে, এর মধ্যে মূল কক্ষ 4টি।
গম্বুজের নিচের কক্ষের আয়তন 400 বর্গমিটার এবং আর চারপাশের কক্ষগুলোর প্রতিটির আয়তন 900 বর্গমিটার করে। মসজিদের উত্তর পার্শ্বে বিশাল ঘড়ির নিচে রয়েছে আরেকটি কক্ষ, যার আয়তন 300 বর্গমিটার। এসব কক্ষের প্রতিটির ছাদ ভূমি থেকে 10 মিটার উঁচুতে অবস্থিত। মসজিদের পশ্চিম প্রান্তে রয়েছে অজুখানা এবং খাদেমদের বিশ্রামের ঘর। কোমের আজাম মসজিদে রয়েছে বিশাল এক পাঠাগার। জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা এখানে তাদের ধর্মীয় জ্ঞানের পিপাসা মেটাতে পারেন। আসলে আয়াতুল্লাহ বুরুজেরদি কোম নগরীতে একটি স্বতন্ত্র পাঠাগার স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু এই মসজিদ নির্মাণের কাজ যখন সমাপ্তির পথে, তখন বিশিষ্ট আলেমগণ তাকে মসজিদের ভেতরেই পাঠাগার স্থাপনের পরামর্শ দেন।
আয়াতুল্লাহ বুরুজেরদি 1960 সালের 30 মার্চ ইন্তেকাল করেন এবং তাকে তাঁরই নির্মিত আজাম মসজিদের পশ্চিম প্রান্তে দাফন করা হয়। তাঁর কবরের স্থানটিতে মসজিদ নির্মাণের আগে 60 বর্গমিটার আয়তনের ছোট্ট একটি ঘর ছিল। ঘরটি ছিল আয়াতুল্লাহ বুরুজেরদির পৈতৃক সম্পত্তি। মসজিদ নির্মাণের পর তিনি এখানে নিজের কবরের স্থান চিহ্নিত করেন। এরপর ওই 60 বর্গমিটার জায়গার বাকিটুকু মসজিদে দান করে যান। তো শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা ইরানের কোম নগরীতে অবস্থিত বিখ্যাত জামকারান মসজিদ নিয়ে আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি। জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আসর উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা পরোপকার সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আমরা বলেছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য ইমাম বাকির আলাইহিস সালাম পরোপকারের গুরুত্ব সম্পর্কে বলেছেন, তিনটি বৈশিষ্ট্য আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ হিসেবে গণ্য হয়। একজন মুসলমান যখন অন্য মুসলমানকে খাবার দিয়ে তার ক্ষুধা মেটায়, আল্লাহ তখন ভীষণ খুশি হন। এছাড়া কেউ যখন অন্যের সমস্যার সমাধান করে এবং কারো ঋণ পরিশোধ করে, তখনও আল্লাহ খুশি হন। এ কারণে একজন মুসলমানের উচিত অন্যের উপকার করতে পারাকে আল্লাহর অনুগ্রহ বলে মনে করে, এবং কেউ যখন বিষয়টিকে এভাবে বিবেচনা করেন তখন সে আর এক্ষেত্রে পিছপাহ হতে পারেন না। প্রত্যেক মুসলমানের উচিত অন্যের উপকার করে আল্লাহকে খুশি করার জন্য সবসময় তৎপর থাকা। পাশাপাশি কেউ যদি অন্যের উপকার করার মতো অবস্থানে পৌঁছাতে পারে তাহলে তার উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা এবং এই সুযোগ কাজে লাগিয়ে পরকালের জন্য পাথেয় সঞ্চয় করা। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই রাখছেন।
মানুষ সামাজিক জীব, সমাজে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য একে অপরের সহযোগিতা অপরিহার্য। পারস্পরিক সহযোগিতা ছাড়া সুন্দর ও সুখময় জীবন কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে পরোপকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করতে পরোপকার তথা পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে যখন কোনো সমাজে একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব হ্রাস পায় সে সমাজের মানুষ সব দিক থেকেই পিছিয়ে পড়তে থাকে। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যায়, সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়। এমন অনেক সমস্যা আছে যা একা কোনো ব্যক্তির পক্ষে সমাধান করা সম্ভব নয়। অন্যের সহযোগিতা ছাড়া বড় কোনো সাফল্য অর্জন প্রায় অসম্ভব। ঐক্যবদ্ধভাবে কোনো কাজের উদ্যোগ নিলে তা খুব সহজেই সম্পন্ন হয়ে যায়। অনেক কঠিন সমস্যার সমাধানও সহজেই হয়ে যায়। মনে রাখতে হবে ইসলাম পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির ধর্ম। পরস্পরের প্রতি ভালোবাসা, পরোপকারিতা ও সহযোগিতার মনোভাব ইসলাম ধর্মের অন্যতম আদর্শিক বিষয়।
ইসলাম ধর্মের দিক নির্দেশনা থেকে এটা সুস্পষ্ট, মানব জীবন শুধু নিজের ভোগ বিলাসিতার জন্য নয় বরং গোটা সৃষ্টির উপকার সাধন ও কল্যাণ কামিতা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। প্রকৃতপক্ষে সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার, প্রকৃতপক্ষে পৃথিবীর সব মানুষই একই বংশের। দুনিয়ার প্রথম মানব মানবী হলেন হজরত আদম আলাইহিসালাম ও হজরত হাওয়া আলাইহা সালাম। তারা হচ্ছেন মানব জাতির আদি পিতা ও মাতা, সে অর্থে এক মানুষের সঙ্গে অন্য মানুষের সহজাত ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। ইসলামে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও অর্থবহ করে তোলার পক্ষে একজন মানুষ অন্য মানুষের বিপদে আপদে সহায়তা করবে, সহমর্মিতার পরিচয় দেবে, এমনটি উৎসাহিত করা হয়েছে পবিত্র ইসলাম ধর্মে। এ কারণে পরোপকারের চেতনায় কোনো শ্রেণীভেদ নেই। ছোট বড়, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, স্বজাতি বিজাতি, মুসলিম অমুসলিম, এসব ব্যবধানের ঊর্ধ্বে উঠে শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয় ইসলাম ধর্ম।
মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে গোটা মানব জাতির জন্য উদাহরণ সৃষ্টি করে গেছেন। পরোপকারের ক্ষেত্রে তিনি ছিলেন সবার চেয়ে অগ্রগামী। আল্লাহ তাআলা তাঁকে গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন। হাদিসে এসেছে, এই জগতে যে আল্লাহর সৃষ্টির উপকার করবে আল্লাহ তার প্রতি দয়া ও মমতা দেখাবেন। ইসলাম ধর্ম বারবারই শত্রু বন্ধু নির্বিশেষে সবার উপকারের শিক্ষা দেয়। নানাভাবে পরোপকার করা যেতে পারে। আমরা বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধারে সহযোগিতা করতে পারি, অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। এছাড়া প্রতিটি পদক্ষেপেই পরোপকার করা যায়। যদি তা ছোট ক্ষেত্রেও হয় সেটার দিকে লক্ষ্য রাখা উচিত। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নেয়া প্রতিটি মানুষের কর্তব্য।
অসুস্থ মানুষকে সাহায্যের হাত বাড়ালে সাহায্যকারীর প্রতি আল্লাহ অনেক খুশি হন। অনেক অসহায় মানুষ রয়েছেন যাদেরকে সহযোগিতা করার মতো কেউ নেই। অনেকে অসুস্থ হয়ে পড়ে আছেন যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো সন্তান বা স্বজন নেই। তাদের চিকিৎসার ব্যবস্থা করা অনেক বড় ধরনের পরোপকার। আমাদের জীবনে চলার পথে অনেকে আছেন যারা বিপদগ্রস্ত, তাদেরকে সাহায্য করাটা আমাদের নৈতিক দায়িত্ব বটে। ইসলাম ধর্ম বারবারই এ কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রতিবেশীদের সর্বদা খোঁজ খবর নেওয়া সবার দায়িত্ব। প্রতিবেশীকে উপোষ রেখে খাবার গ্রহণ না করার পরামর্শ দিয়েছে ইসলাম ধর্ম। শীতকালে অনেক মানুষ প্রচণ্ড শীতে কষ্ট পায়, তাদের কষ্ট লাঘবে ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামর্থ্য অনুযায়ী উপযুক্ত শীত বস্ত্র বিতরণ করে এ সমস্যার সমাধান করা যেতে পারে। এক্ষেত্রে ধর্ম বর্ণ কোনো বিষয় নয়, মানব সেবাই মূল।
মহান আল্লাহ কারোর সেবার মুখাপেক্ষী নন, কিন্তু কোনো মানুষের অভাবের দিনে কিংবা বিপদের দিনে যখন অন্য কোনো মানুষ এগিয়ে আসে, সেটিকে আল্লাহর সেবাতুল্য পুণ্যের কাজ বলে মূল্যায়ন করা হয়। মানব সেবার মাধ্যমে আল্লাহ সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো মুমিনের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। অন্যের দোষ ত্রুটি গোপন রাখাও এক ধরনের পরোপকার, কিন্তু বর্তমানে অন্যের দোষ গোপন রাখার পরিবর্তে অন্যের দোষ বলে বেড়ানোর প্রবণতাই বেশি লক্ষ্য করা যাচ্ছে, যা যে কোনো সমাজের জন্যই ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শ্রোতা বন্ধুরা, আমরা সবাই পরোপকারী হব, পরের বিপদে পাশে দাঁড়াতে সক্ষম হব, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আসর।
এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী আসরে।
প্রাচ্যবিদদের চোখে মহানবী। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনা পরিবেশনে রয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে মূলত বিশিষ্ট প্রাচ্যবিদ জন ডেভেনপোর্টের মন্তব্য তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শত শত বছর ধরে ইসলামের শত্রুরা ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে যাতে ইসলামের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব অমুসলিম বিশ্বের জনগণের কাছে গোপন থাকে, কিন্তু তাদের সেই দুরাশা সফল হয়নি। বরং দিনকে দিন বিশ্ববাসীর দৃষ্টি এই শ্রেষ্ঠ মহামানবের দিকে আকৃষ্ট হয়েছে। তাই তো আমরা দেখি ইংরেজ কবি জন কিটস বলেন, পৃথিবীর যা কিছু মঙ্গলময়, যা কিছু মহৎ ও সুন্দর, সবই নবী মুহাম্মাদের মধ্যে রয়েছে, তার তুলনা তিনি নিজেই। ১৯৩৬ সালের ২৭ ফেব্রুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে দেয়া এক শুভেচ্ছাবাণীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, যিনি মহাত্মদের মধ্যে অন্যতম সেই পবিত্র পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি। মানুষের ইতিহাসে এক নতুন সম্ভাবনাময় জীবন শক্তির সঞ্চার করেছিলেন হজরত মুহাম্মদ। তিনি এনেছিলেন নিখাত শুদ্ধ ধর্মাচরণের আদর্শ।
ইরানের প্রখ্যাত লেখক ও গবেষক এবং সংগ্রামী আলেম শহীদ অধ্যাপক আয়াতুল্লাহ মুর্তজা মুতাহারি বলেছেন, ইসলামী কোনো বিষয়ে যখন কেউ সন্দেহ ও আপত্তি তুলে ধরার চেষ্টা করেন, তখন অন্য অনেকের বিপরীতে আমি ইসলাম ধর্ম ও মহানবীর প্রতি আমার সার্বিক অনুরাগ ও বিশ্বাস থাকা সত্ত্বেও আমি কখনো মনঃক্ষুণ্ণ হই না, বরং খুশি হই। কারণ আমার বিশ্বাস এবং অভিজ্ঞতায়ও দেখেছি যে আসমানি পবিত্র ধর্ম ইসলাম যুদ্ধের যে ময়দানেই সবচেয়ে বেশি হামলার শিকার হয়, সে ময়দানেই সবচেয়ে শক্তিশালী, মহিমান্বিত বা গৌরবোজ্জ্বল ও বেশি সমৃদ্ধ হয়ে দেখা দেয়।
প্রখ্যাত ইংরেজ মনীষী জন ডেভেনপোর্ট ইসলাম ও মহানবীর জীবনী নিয়ে একটি বই লিখে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। মুহাম্মদ ও কোরআনের প্রতি একটি ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ শীর্ষক তার বইটি ১৮৬৯ সনে লন্ডন থেকে প্রকাশ হয়েছিল। বইটির ফার্সে অনুবাদও দেখা যায়। সে যুগের ইসলাম বিদ্বেষী পরিবেশের প্রভাব থেকে নিজেকে মুক্ত রেখে ডেভেনপোর্ট মহানবীর ব্যক্তিত্ব ও কথাবার্তাগুলোর বিশ্লেষণের চেষ্টা করেছেন। মহানবীর প্রতি অনেক অপবাদ দেয়া হয়েছে বলে তিনি তার বইয়ের ভূমিকায় উল্লেখ করেছেন। তিনি মহানবীর আহ্বান বা দাওয়াতকে সত্য বলে স্বীকৃতি দিয়ে বলেছেন, মহানবীর আহ্বান ছিল মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকামী ও সৎকর্মশীলদের অন্যতমের পক্ষ থেকে।
ডেভেনপোর্টের মতে আরবরা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র নানা গোত্রে বিভক্ত, তারা ছিল ক্ষুধার্ত ও নগ্ন, আর সেই আরবদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংঘবদ্ধ ও অনুগত জাতিতে রূপান্তর করেছেন। বিশ্বের কাছে এই আরবরা নিয়ে এসেছে নানা অভিনব মহতী গুণ ও বৈশিষ্ট্য। এইসব অভিনব গুণ নিয়ে আরব মুসলিম জাতি ৩০ বছরেরও কম সময়ের মধ্যে কনস্টান্টিনোপল ভিত্তিক পূর্ব রোমান সাম্রাজ্য জয় করে এবং বিলুপ্ত করে ইরানি সাম্রাজ্য। মুহাম্মদ নামক সেই মহানায়কের প্রতিভা ও উদ্দীপনা এবং প্রাণময়তা এমন এক শক্তিশালী ধর্ম প্রতিষ্ঠা করেছে যে তা জরাথুষ্ট্রদের অনুসারীদেরকে কয়েকটি ক্ষুদ্র ও বিক্ষিপ্ত সমাজে সীমিত করেছে এবং ভারত বিজয়ের পর সাবেক ব্রাহ্মণ ও বৌদ্ধ সম্প্রদায়কে বিলুপ্ত করেছে। অথচ এই দুই সম্প্রদায় ব্যাপক সংখ্যায় সমৃদ্ধ হয়েছিল। ইসলাম দুই নদীর তীরের সিরিয়া ও মিশরকেও জয় করে এবং এর অব্যাহত বিজয় অভিযান আটলান্টিক মহাসাগর থেকে কাস্পিয়ান সাগরের তীর ও মধ্য এশিয়ার সির দরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।
জন ডেভেনপোর্টের মতে মুহাম্মদের ছিল আকর্ষণীয় নানা গুণ ও আধ্যাত্মিক বৈশিষ্ট্য। উদ্ধত ও দাম্ভিক সহ সব শ্রেণীর মানুষ তাঁর বিনয়ের সামনে গলে যেত, ফলে সবাই তাকে শ্রদ্ধা করত এবং তিনি সবারই প্রশংসা পেতেন। মহানবীর যেসব যোগ্যতা ও প্রতিভা ছিল সেসবের কারণে তিনি নেতৃত্বের আসনে সমাসীন হন। তিনি যদিও প্রচলিত পড়াশোনায় শিক্ষিত ছিলেন না, তা সত্ত্বেও তিনি সবচেয়ে বুদ্ধিমান শত্রুকেও বিতর্কে হারিয়ে দিতেন এবং তাঁর চিন্তাধারা সবচেয়ে নিম্ন পর্যায়ের সঙ্গী বা সাহাবিদের মধ্যেও গভীর প্রভাব ফেলত। মহানবীর ভাষা ও বক্তব্য ছিল সুমিষ্ঠ, বাগ্মিতাপূর্ণ, বিশুদ্ধ ও সহজ এবং এসবের পাশাপাশি তার বিনম্র ও আকর্ষণীয় চেহারা সবার মধ্যেই তার প্রতি শ্রদ্ধা ও অনুরাগ জাগিয়ে তুলত। তাঁর মধ্যে ছিল এমন সব প্রতিভা যে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি ও সাধারণ মানুষ সবাই সমানভাবে তার প্রভাবাধীন হত।
ডেভেনপোর্ট আরও উল্লেখ করেছেন, মানুষের প্রতি মুহাম্মাদের আচরণ ছিল আন্তরিক বন্ধু, আত্মীয় ও সহকর্মীর মতো। মানুষের প্রতি তাঁর আচরণে দয়া ও ভালোবাসায় পরিপূর্ণ সুন্দরতম মানবীয় অনুভূতিগুলো ফুটে উঠত। মহানবী নিজেও দয়া ও কোমল অনুভূতিতে হতেন প্রভাবিত। তিনি বেশিরভাগ সামাজিক ও ঘরোয়া কাজ বা দায়িত্বগুলো নিজেই পালন করতেন এবং নবীর মর্যাদা রক্ষা করে চলতেন খুব সুচারুভাবে। তিনি যখন গোটা আরব উপদ্বীপের একচ্ছত্র অধিপতি, তখনও নিজের জুতা ও কাপড়ে নিজেই তালি লাগাতেন। তার খাবার ছিল সামান্য খেজুর, পানি ও দুধ। সফরে যেতেন কয়েকটি রুটি নিয়ে এবং সেসবও নিজ খাদেমের সঙ্গে ভাগ করে খেতেন।
মহানবীর এত সব মহতি গুণ থাকা সত্ত্বেও তাঁকে নানা অপবাদ দেওয়া হয়েছে। ডেভেনপোর্ট এর প্রতিবাদে লিখেছেন, যিনি এমন সব বড় সংস্কার সাধন করেছেন ও নিজ দেশে এনেছেন শান্তি বা স্থিতিশীলতা, এবং তার সেসব সংস্কারের আগে যে দেশের জনগণ ডুবেছিল একত্ববাদের পরিবর্তে মূর্তি পূজার কুৎসিততম নানা পঙ্কিলতাই, তাঁর প্রতি উচ্চারিত এমন সব অপবাদ কি বিশ্বাসযোগ্য? আবারও বলছি, এমন মহান ও সৎ সাহসী সংস্কারককে কেউ যদি বলে প্রতারক ও তাঁর পুরো জীবন ছিল অপকোটায় ভরা, তা কি বিশ্বাসযোগ্য হবে? খোদাই যে মিশনের দাওয়াত তিনি দিয়েছিলেন, সেই ধর্ম তার নিজেরই আবিষ্কার, এমনটা কি কল্পনা করা যায়? শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনের গত আসরে আমরা স্বামী ও স্ত্রীর মধ্যে যোগাযোগের দক্ষতা নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা শিশুর যোগাযোগ দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা ও কৌশল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
শিশুর কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা হচ্ছে সফল সামাজিক সম্পর্কের ভিত্তি। এই দক্ষতা শিশুদেরকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহযোগিতা করে। যোগাযোগ দক্ষতা শিশুকে যেমন আত্মবিশ্বাসী করে তোলে, তেমনি নিজেকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ ও প্রিয়ভাজন ভাবতে শেখায়। অনেক শিশুই রয়েছে যারা দীর্ঘ সময় ধরে পাশাপাশি বসে খেলাধুলা করার পরও নিজেদের মধ্যে সফল যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয়। এ কারণে শিশু কিশোরদেরকে যোগাযোগের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া জরুরি। শিশুরাও বড়দের মতো মৌখিক এবং অমৌখিক এই দুই প্রকারের যোগাযোগ স্থাপন করে। শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ, চোখে চোখ রাখা বা আই কন্ট্যাক্ট হচ্ছে অমৌখিক যোগাযোগের অংশ। হাত ও পা এর নড়াচড়ার ধরন, দাঁড়ানো বা বসার স্টাইল, মুখের অভিব্যক্তি, মাথা নাড়ানো, এসবও অমৌখিক যোগাযোগের অংশ। এগুলো বড়দের মতো শিশুরাও ব্যবহার করে। দৃষ্টি সংযোগ বা আই কন্ট্যাক্ট ব্যক্তির কথা বলার আগ্রহকে তুলে ধরে। শিশুরা সাধারণত শুভেচ্ছা বিনিময়ের পর নিজেদের নাম পরিচয় তুলে ধরতে বেশি পছন্দ করে।
বেশিরভাগ শিশুই মুখের অভিব্যক্তি ও কথার সুরের পরিবর্তন, দাঁড়ানো বা বসার ক্ষেত্রে বিভিন্ন স্টাইল অনুসরণের মাধ্যমে বন্ধু ও সমবয়সীদের সঙ্গে মৌখিক ও অমৌখিক যোগাযোগ প্রতিষ্ঠা করে। তাদের যোগাযোগটা কোন ধরনের বাক্য দিয়ে শুরু হলো তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো চোখে, মুখ ও কণ্ঠে উৎফুল্ল ভাব আছে কি না। এই উৎফুল্লতা সফল যোগাযোগ স্থাপনে খুবই ইতিবাচক ভূমিকা রাখে। সাধারণত শিশুরা প্রথম সাক্ষাতেই একে অপরের সঙ্গে পরিচিত হয় এবং একসঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করে। এক্ষেত্রে অবশ্য কোনো একটা শিশুকে প্রথমে বেশি অগ্রগামী হতে হয় এবং আকর্ষণীয় কোনো বিষয় নিয়ে কথা বলা শুরু করতে হয়। কখনো কখনো দেখা যায় শিশুরা কি নিয়ে কথা বলবে তা খুঁজে পাচ্ছে না। এ অবস্থায় শিশুরা একে অপরের কাছে খুবই সাধারণ প্রশ্ন উত্থাপন করে কথোপকথন শুরু করতে পারে, যেমন সে ইদানিং কি কাজ করেছে, কোন ধরনের খেলা তার পছন্দ। এমন সব সাদামাটা কিন্তু সবার সঙ্গে সম্পর্কিত বিষয়াদি নিয়ে কথোপকথন শুরু করতে পারে।
শিশুদের মধ্যে যোগাযোগ দক্ষতা বাড়ানো এবং পারস্পরিক বন্ধুত্ব জরুরি, কারণ যেসব শিশুর ঘনিষ্ঠ বন্ধু রয়েছে তারা বেশি উৎফুল্ল থাকে। একই সঙ্গে তারা অন্যদের তুলনায় বেশি সামাজিক ও বেশি বিশুখ হয়ে থাকে। এর কারণ হল এ ধরনের শিশুরা তাদের বন্ধুদের সঙ্গে নিজের মত বিনিময় করতে পারে, নিজের ইচ্ছা অনিচ্ছার কথা জানাতে পারে এবং নানা ঘটনা বর্ণনা করতে পারে, এমনকি নিজের সাফল্য ও ব্যর্থতার বিষয়গুলো বলতে পারে। এসব তৎপরতা তাদেরকে প্রফুল্ল রাখে। শিশুরা একে অপরের সঙ্গে মেলামেশা করার মাধ্যমে আনন্দ পায়। এই আনন্দ অন্যান্য কাজের উপরও প্রভাব ফেলে। কিন্তু যেসব শিশু সহজে যোগাযোগ স্থাপন করতে পারে না, তারা এক কোনায় বসে সমবয়সীদের খেলা দেখতে বাধ্য হয়। এর ফলে তাদের মধ্যে আনন্দ উল্লাস প্রকাশের সুযোগ কম থাকে। যাই হোক, যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য কিছু বিষয় মায়ের পক্ষ থেকে শিশুদেরকে শেখানো উচিত। আপনার শিশু সন্তান যখন কারোর সঙ্গে কথা বলে, তখন তাকে অপর পক্ষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শেখান। তাকে বলুন সে যাতে কথা বলার সময় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে।
শিশুকে আবেগ অনুভূতির নানা পর্যায় সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিন। তাকে উচ্ছ্বাস প্রকাশ, রেগে যাওয়া, আশাহত হওয়া, আনন্দ ফুর্তি করা, একটু দুষ্টুমি করা, একটু উল্টাপাল্টা কাজ করা, ক্লান্ত হওয়া, ভয় পাওয়া, বিপদ অনুভব করা, এ ধরনের নানা বিষয় উপলব্ধির সুযোগ দিতে হবে। তবে যখন শিশু কোনো ভুল কাজ করবে তখন তাকে বোঝাতে হবে যে তার কাজটি করা ঠিক হয়নি এবং এ কারণে আপনি মন খারাপ করেছেন। এ সময় আপনাকে একটু কঠোরভাবে সুনির্দিষ্ট করে বলতে হবে যে আপনি ঠিক তার কোন কাজ বা আচরণের কারণে কষ্ট পেয়েছেন। আপনার শিশু সন্তানকে এটা শেখাতে হবে যে সে কিভাবে মৌখিক এবং অমৌখিক অনুভূতি প্রকাশ করবে, অন্যের সঙ্গে সম্পর্কের ধরন কেমন হবে এবং সামাজিক নানা বিষয়ে তার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত। শিশুরা যাতে অন্যের সঙ্গে একটা সুন্দর ও সুস্থ সম্পর্ক গড়তে পারে, সব কাজে লজ্জা না পায় এবং ভালোভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে, সেজন্য তাদেরকে কিছু পরামর্শ ও দিক নির্দেশনা দিতে হবে। শিশুরাও যে নিজের কথা বলার প্রশ্ন উত্থাপনের, নিজের চাহিদা ও আশা আকাঙ্ক্ষা তুলে ধরার এবং নিজের চিন্তা বিশ্বাস প্রকাশের অধিকার রাখে তা তাদেরকে বোঝাতে হবে।
শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন তার বাবা মা। শিশু যাতে নানা পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে, সাফল্যের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারে এবং সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারে, সেজন্যে বাবা মাকে সোচ্চার হতে হবে এবং প্রয়োজনীয় নানা বিষয় শেখাতে হবে। শিশুদের মধ্যে যোগাযোগ দক্ষতা বাড়ানোর নানা কৌশল সম্পর্কে বাবা মা অবহিত থাকলে তারা সহজেই তাদের সন্তানদেরকে সেগুলো শেখাতে পারবেন এবং তাদের দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবেন। এসব কৌশলের মধ্যে একটি হল শিশুকে যথেষ্ট সুযোগ দেয়া। অনেক বাবা মা আছেন যারা সন্তানের কথার মধ্যে কথা বলতে অভ্যস্ত, অর্থাৎ তারা অপর ব্যক্তির কথা শেষ হওয়ার আগেই নিজে কথা বলতে শুরু করেন। এর ফলে যিনি কথা বলছিলেন তিনি মনোক্ষুণ্ণ হন এবং নিজের মতামত পুরোপুরি প্রকাশ করতে ব্যর্থ হন। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। আপনি আপনার সন্তানের সঙ্গে কথা বলার সময় 5-10 সেকেন্ড ধৈর্য ধারণের ফর্মুলা প্রয়োগ করুন। আপনার শিশুকে 5-10 সেকেন্ড চিন্তা করার এবং এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন। এটি একটি উপযুক্ত পন্থা।
তো শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবনের আগামী আসরে এ বিষয়ে আরো আলোচনার আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থাকুন।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইসলাম এমন জীবন ব্যবস্থা যেখানে বিশ্ব সমাজ গড়ে তোলার মতো ঔদার্য রয়েছে। এ ধর্মমতে আহলে কিতাব, মুসলমান ও একই রাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সামাজিকতার ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। আজকে আমরা সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনা তুলে ধরব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সংখ্যালঘু বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রাচীন যুগে ও এর পর রাজা বা সম্রাটের অধীনে শাসন ব্যবস্থার দিকে ফিরে তাকাতে হবে। এরপর পর্যায়ক্রমে জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় আকিদাগত বিশ্বাসের দিক থেকে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব 538 সালে পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট বাবেল শহরকে তার অধীনে আনার পর সেখানকার জেলখানাগুলোতে বিভিন্ন জাতি ও গোত্রের লোকেরা যারা আটক ছিল তাদের সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। এর বহু শতাব্দী পর 1555 সালে ইউরোপে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে প্রথমবার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সমর্থন দেওয়ার কথা বলা হয়। এরপরও বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চুক্তি সই হয়। খ্রিস্টান, ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে 30 বছরের যুদ্ধের অবসানের জন্য 1648 সালে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ঐতিহাসিক ওয়েস্ট ফালিয়া নামক চুক্তি হয়েছিল। এ চুক্তির ফলে সংখ্যালঘুরা সুরক্ষা পায়।
বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর অবস্থান একরকম নয়। অধিকাংশ সমাজে ভাষা, বর্ণ ও জাতিগত সংখ্যালঘু রয়েছে। এমন কিছু দেশ আছে যেখানে শুধু ভাষার কারণে কিছু সংখ্যক মানুষ ওই সমাজে সংখ্যালঘু হিসেবে পরিচিত। আবার এমন অনেক দেশ বা সমাজ রয়েছে যেখানে শুধু ভিন্ন ধর্মীয় বিশ্বাসের কারণে কিছু সংখ্যক মানুষ সংখ্যালঘু হিসেবে চিহ্নিত হয়ে আছে। সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সময়ে আইন প্রণয়ন ও পদক্ষেপ নেওয়া হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সব আইন পদদলিত হয় এবং বিভিন্ন দেশের সংখ্যালঘুরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়। এরপর এ বিষয়ে জাতিসংঘে আইন প্রণয়নের জন্য দফায় দফায় যেসব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাতে সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে কিছু দেশের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়নি, কারণ দেখা গেছে একটি অঞ্চলের সংখ্যালঘুরা তাদের স্বজাতির আগ্রাসনের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখেনি। এ কারণে এমনকি কোনো কোনো সরকার সংখ্যালঘুদেরকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করত। এরপর বিভিন্ন বৈঠকে জাতিসংঘের ইশতেহারে ভাষা, বর্ণ, ধর্ম ও গোত্রের সংখ্যালঘুদের অধিকার রক্ষার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয় এবং আন্তর্জাতিক অন্যান্য সংস্থাও এক্ষেত্রে ভূমিকা রাখে।
বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন আইনে সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়টি অনেকটা নতুন ব্যবস্থা বলে মনে হলেও বাস্তবতা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে ইসলাম ধর্মে সংখ্যালঘুদের অধিকার রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একটি মুসলিম সমাজে ভৌগোলিক, বর্ণ, ভাষা কিংবা জাতীয়তার ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। ইসলামের শিক্ষা অনুযায়ী সব মানুষই সমান। খ্রিস্টান, ইহুদি, জরাথ্রুস্ট, যারা কিনা ঐশী ধর্মগ্রন্থ প্রাপ্ত হয়েছিল, একটি মুসলিম সমাজে তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। সকলে ঐশী নবীর অনুসারী হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের আদর্শিক মিল রয়েছে। এ কারণে মুসলিম সমাজে তাদেরকে আলাদা করে দেখা হয় না। যদিও অনেক অমুসলিম দেশে সংখ্যালঘুরা বিভিন্ন ক্ষেত্রে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, একটি ইসলামী সমাজে সংখ্যালঘুদের অধিকারের ওপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। ইরানের বিশ্ববিদ্যালয়ের ইসলামী অধিকার বিষয়ক অধ্যাপক আব্বাস আলী উমিদ জানজানি বলেছেন, অমুসলিমদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের সমস্ত অধিকার দিতে হবে। এ কারণে দেখা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পারস্পরিক সহাবস্থান বজায় রয়েছে।
ইসলাম অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদেরকে এ অধিকার দিয়েছে যে তারা হয় শান্তিপূর্ণভাবে মুসলমানদের সঙ্গে বসবাস করবে অথবা শান্তি চুক্তি মেনে চলবে, আর তা না হলে মুসলিম ভূখণ্ড ত্যাগ করে পছন্দ মতো অন্যত্র চলে যেতে পারে। যদি তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের সিদ্ধান্ত নেয় তাহলে তাদের জান মাল সহ সমস্ত অধিকার সংরক্ষণ করা হবে। ইসলাম অন্যান্য ঐশী ধর্ম তথা আহলে কিতাবের অনুসারীদের সম্মান ও অধিকার রক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেয়।
এবং তাদের ধর্ম প্রচারেও কোনো সীমাবদ্ধতা নেই। এমনকি তারা আরও তথ্য জানার জন্য কিংবা নিজেদের ধর্মবিশ্বাসের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরার জন্য মুসলমানদের সঙ্গে প্রয়োজনে বিতর্ক বা বাহসও করতে পারে। মুসলিম সমাজে অন্য ঐশী ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে ও পূর্ণ নিরাপত্তার সাথে নিজেদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারবে। তাদের এ অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার ইসলাম ধর্ম কাউকে দেয়নি।
ইসলাম ধর্ম মুসলিম সমাজে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে আহলে কিতাবের অনুসারীদের সামাজিক ও রাজনৈতিক তৎপরতা চালানোর অধিকার দিয়েছে। তারা মুসলিম সমাজের যে কোনো স্থানে গিয়ে বসতি গড়ে তুলতে পারে এবং যখনই মন চাইবে সেই স্থান বা দেশ তারা ত্যাগ করতে পারে। ইরানের ইসলামী বিশেষজ্ঞ ও অধ্যাপক হোসেন নাসেরি মোকাদ্দাম এ ব্যাপারে বলেছেন, একটি ইসলামী সমাজে সংখ্যালঘুরা স্বাধীনভাবে তাদের অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারে, যে কোনো সম্পত্তির মালিকানার অধিকার তাদের রয়েছে। যদি সমাজ বিরোধী না হয় তাহলে তারা স্বাধীনভাবে যে কোনো রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে, এমনকি ওই মুসলিম সমাজের শিল্প, খেলাধুলা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সংগঠনও গড়ে তোলার অধিকার তাদের রয়েছে।
মোট কথা, ইসলাম ধর্মে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার উপর যেভাবে গুরুত্বারোপ করা হয়েছে তাতে জাতীয় ঐক্য ও সংহতি এবং পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার বিরাট সুযোগ তৈরি হয়েছে। ইসলাম শুধু অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতাই দেয়নি, তাদের সঙ্গে সামাজিক অংশীদারি, সৌজন্যবোধ ও মেলামেশার সুযোগ দিয়েছে। এমনকি আহলে কিতাবের নারীদের বিবাহ করা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মুসলিম সমাজে অমুসলিমরা অবাধে বসবাস করবে, এটি আল্লাহ তাআলার অমোক বিধান। মহান আল্লাহ বলেন, ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন।
সংখ্যালঘু ও অমুসলিমদের সঙ্গে মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত তা এ আয়াতে পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে। এটাই ইসলামের নীতি এবং রীতি। কোনো প্রকার শত্রুতা বা যুদ্ধ অবস্থা না থাকলে তাদের সঙ্গে সুন্দর ও ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে। ইসলামের আগে সংখ্যালঘুদের ব্যাপারে এমন সুন্দর ও সুস্পষ্ট আইন মানব সভ্যতায় আর দেখা যায় না। তো শ্রোতা বন্ধুরা, সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Thank you. Thank you.